করোনা মহামারীর মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়া ছাড়াও ধর্ষণের ঘটনাও ঘটছে। নারী অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ মহিলা পরিষদ সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে গত মার্চ এপ্রিল মে এই তিন মাসে 480 জন নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে 90 জন নারী ও 116 জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে উল্লেখ করে এতে করোনা সংকটকালে পারিবারিকভাবে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে লম্বা সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকা, অর্থনৈতিক টানাপোড়েন, সমাজ থেকে বিচ্ছিন্ন অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস আচরণের ঘটনা ঘটছে। এ বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং সমাজ বিষয়ক বিশ্লেষক শিপা হাফিজা। করোনাকালে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার কারণগুলো বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের সাবেক এই নির্বাহী পরিচালক বলেন,
কোভিড-19 যখন মহামারী হিসেবে এসেছে, আমরা দেখতে পাচ্ছি সাথে একটি ছায়া মহামারী এসেছে, সেটা হচ্ছে নারী ও শিশুর প্রতি সহিংসতা। প্রধান কারণ হচ্ছে, এটা আমরা বলছি এই জন্য, যেহেতু একটি ঘরের মধ্যে আবদ্ধ থেকে বিভিন্ন রকমের কথা কাটাকাটি মনোমালিন্য হতে পারে, যেটা পরবর্তীতে সহিংসতার রূপ নেয়। আবার অনেক সময় হয়তো সংসারে যে যোগান দরকার সেই যোগানের প্রয়োজন মতো চাহিদা মতো যোগানটা নেই, কিংবা হয়তো টাকা পয়সাও ঠিক আছে কি না আছে সংসারে সেরকম সমস্যা অনেক সমস্যা অনেক পরিবারই আছে। এবং আমরা সবসময় বাংলাদেশের যে পারিবারিক সংস্কৃতি, তাতে আমরা নারীর উপরেই কিন্তু সব বোঝা চাপিয়ে দিই, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করা, খাবার যোগান দেয়া। কারণ আমাদের সবার মনটাই কিন্তু এখন একটু কনটেন্স হয়ে আছে অনিশ্চয়তার জন্য, ভীতি, অসুখটার ভীতি, ভাইরাসের ভীতি এইসব নিয়ে। এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের কারো এখন কোনো কন্ট্রোল নাই আমাদেরকে ভালো রাখার জন্য, নর্মাল জীবনযাপন করার জন্য। আবার যে বাচ্চারা আগে স্কুলে যেত, ডেকেয়ার যেত, এরাও কিন্তু এখন বাড়িতেই আছে। কাজে মানুষজনের দেখভাল করা, ঘরের কাজ করা, বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, কোভিড এর ভাইরাসকে ভাইরাস মুক্ত থাকার জন্য, সবকিছুই কিন্তু ঘরের ভিতরে অনেক কাজের ক্ষেত্র তৈরি করেছে। আমি দেখেছিলাম মার্চ মাসে আমরা যখন আশোকের যে হেল্পলাইন আছে, মার্চের শেষ সপ্তাহ আর এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে তফাৎটা কিন্তু ছিল উল্লেখযোগ্য। এপ্রিলের প্রথম সপ্তাহে অনেক বেশি কমপ্লেন আছে হেল্পলাইনের মাধ্যমে। তারপরে আমরা তখন এটাও দেখেছি শিশুর প্রতি শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্স বলবো না, ধর্ষণ, শিশুর উপরে ধর্ষণ হয়েছে, যে শিশু রিলিফ আনতে গেছে তার উপরে ধর্ষণ হয়েছে, সে ইভেন প্রতিবন্ধী শিশুও ছিল। আমরা তখন আইন সালিশ কেন্দ্রেও কিছু কেসও ফাইল করেছে, কেস ফাইলও হয়েছে দর্শক। এই যে বিষয়টি সারা পৃথিবীতে কোভিড এর কারণে প্রায় প্রতিটি দেশে 30-40-50 পর্যন্ত এই ভূতরের সহিংসতা বেড়েছে। যারা হিসাবটা পারে, যারা মনিটরিং করতে পারে, তারা সাথে সাথে বলে দিতে পারে এত থেকে এত হয়েছে। বাংলাদেশের মতো যে দেশগুলো যেখানে আসলে কোনো হিসাব করার আমাদের কোনো সুযোগ নাই, মনিটরিংয়ের কোনো সুযোগ নাই, সেখানে আমাদেরকে বুঝতে হবে বিভিন্ন এভিডেন্স গুলো দিয়ে, যদি কোভিড এর সাথে এই যে একটা মহামারী, ছায়া মহামারী হিসেবে নারী শিশু প্রতি সহিংসতা, এই বিষয়টিকে আমলে নিতে হবে। এবং আমলে নিয়ে যে সকল কাজ করা সম্ভব অনলাইনের মাধ্যমে, দূরবর্তী শিক্ষার প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের টেলিভিশন এসবের মাধ্যমে, সেগুলো সবই করা উচিত। কিন্তু এখন পর্যন্ত আমরা সেইভাবে খুব একটা পদক্ষেপ দেখছি না। আরেকটা বিষয় ব্যাপারে আমি বলতে চাই, আমি যতদূর দেখলাম যে হিসাবগুলো আমরা সবই প্রায় বেসরকারি সংস্থাগুলো থেকে করা, এর ফলে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, সেটা মিনিস্ট্রি অব উইমেন অ্যাফেয়ার্স, সেটা আমাদের পুলিশ কর্মকর্তারা যারা আছেন, তারা এগুলোতে খুব একটা আমল দিচ্ছেন না। আমি দেখলাম আমাদের একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, তিনি পাবলিকলি বললেন যে আসলে এখন কিন্তু সহিংসতা বাড়ে নাই, এটা ভুল। এবং উনি বারে বারেই বলছেন আমাদের রেকর্ড অনুযায়ী সহিংসতা বাড়ে নাই। এখানে আরেকটা সমস্যা, রেকর্ডটা হচ্ছে কি, আমি সাংবাদিকদের সাথে কথা বলেছি যারা সাধারণত এই ধরনের সংবাদ নিয়ে কাজ করেন, তারা বলেছেন না আমরা এখন এই ব্যাপারে সময় দিতে পারছি না। তবে যদি কোথাও হয় লোকালিটিতে, যদি এটা খুব উল্লেখযোগ্য কিছু ঘটনা হয়, সেটা শুধু আমরা জানি। তার মানে আমরা সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সহিংসতার ঘটনাগুলো নারী শিশুর প্রতি আমরা পাচ্ছি না। কাজে আমরা দেখছি যে নারীরা সাধারণভাবে হেল্পলাইন নাম্বারটা টুকে নিয়ে কমপ্লেন করতে পারতেন, তারা একই ঘরে যে আরো পাঁচজনের সামনে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছেন না বলেই আমরা মনে করি। মনে করে আমাদের যারা বস্তিবাসী আছেন তাদের কতটুকু পরিসরে কতগুলো মানুষ থাকে, সেখানে কেউ কি পারবে ওই সংসারে সবার সামনে কাউকে সে কমপ্লেন করতে যে আমার উপরে সহিংসতা হচ্ছে? এবং করেও যদি, তাহলে এটার জন্য যে রিয়েকশন গুলো আসে সেগুলো তার উপরে আরো বেশি সহিংসতা বয়ে নিয়ে আসে, কাজে সে সাধারণভাবে করে না। আগে যেমন সাধারণ ক্ষেত্রে নারীটা ঘরের বাইরে চলে যেতে পারতেন, একটা সাহায্য সংস্থার সাথে কথা বলতে পারতেন, সবকিছু কিন্তু বন্ধ হয়েছে। কাজে যখন কেউ একজন দায়িত্বশীল কেউ বলেন যে না আসলে এখানে নারীর প্রতি সহিংসতা বাড়ছে না, এটা দুর্ভাগ্যজনক। আবার আমি নারী শিশু মন্ত্রণালয়ের উচ্চতর পর্যায়ের কর্মকর্তাদের কাছে শুনেছি যে আসলে এইসব এনজিওরা যেগুলো করছে এগুলো আসলে খুব একটা আমলযোগ্য বিষয় না। তাহলে এক নম্বর একটা বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে এই নারীর প্রতি সহিংসতা এইটাকে আমলে না নেওয়া। কোভিড-19 সময়ে নারীর প্রতি সহিংসতা যে একই পর্যায়ে মহামারীর একটি আকার নিয়েছে এইটাকে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনো আমলে নিই নাই। আর নিই নাই বলে যে সমস্ত প্রতিকারের কাজগুলা করা যায় সেই কাজগুলো কিন্তু আমরা এখনো দেখছি না।
এর প্রতিকারের জন্য আপনার পরামর্শ কি?
এটাকে স্বীকৃতি দিতে হবে, আমলে নিতে হবে, সমস্যাকে সমস্যা বলে আইডেন্টিফাই করতে হবে। আমার দেশে মনিটরিং হয় না বলে আমি জানি না, পৃথিবীর সব জায়গায় যদি বেড়ে যায় 30-40-50%, তাহলে বুঝতে হবে বাংলাদেশের মতন যেখানে দেশ যে সমাজ যেখানে অলরেডি আমাদের এই নারী প্রতি সহিংসতা প্রচুর পরিমাণে ছিল, তাহলে সেটা নিশ্চয়ই বেড়েছে। এবং হেল্পলাইন গুলো যদি আমরা দেখি এগুলো খুবই ছোট, খুবই পরিসর কম, কিন্তু সেখানে যে নাম্বার গুলো আছে এটা একদম জানান দি। তারপরে যে আমাদের যে এনজিও ডিফারেন্ট অর্গানাইজেশন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যে স্টাডি গুলো করছেন, তারা কিন্তু সারা দেশকে তাদের লোকের মাধ্যমে ইনফরমেশন আনছে, তাদের থেকে আমল নিতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যে যন্ত্রগুলো আছে লোকাল লেভেলে, যেমন NNPC নারী ও শিশু নির্যাতন সংরক্ষণ কমিটি, NNPC তে যারা আছেন তাদেরকে, এবং একইভাবে আমাদের লোকাল গভর্নমেন্ট লেভেলে যারা আছেন কিংবা অন্যান্য বিভিন্ন ভাবে যে গোষ্ঠীগুলো ওখানে আছে, হয়তো বিভিন্ন কাজ করে, তারা স্কুল টিচার হতে পারেন, সেটা এই মুহূর্তে কাজ করছেন না, যারা স্বাস্থ্য সেবিকা, বাংলাদেশের স্বাস্থ্য সেবিকার একটা বড় দল আছে, এদের সাথে যোগাযোগ করে এদেরকে একটু বিশেষভাবে দক্ষতা প্রদান করা। দক্ষতার মধ্যে হচ্ছে কিভাবে তাদেরকে অ্যালার্ট হতে হবে, কিভাবে একটা সহিংসতার কথা শুনলে কি বুঝতে হবে, এবং সেটা সমাধান যদি ওনারা নিজে স্থানীয়ভাবে করতে পারেন খুবই ভালো, যদি না পারেন তাহলে সেটার জন্য একটা সেল যেখানে বললে সমাধানের কিংবা সমাধানের পথ তৈরি হবে। তো এটাতে হলো সবাইকে অ্যাক্টিভেট করা, যে বাড়িতে সহিংসতা হয়েছে বলে আমরা দেখে ফেলেছি সেই বাড়িতে লোকের নিজের এটা চোখ কান খোলা রাখা, এলার্টের মধ্যে রেখে দেওয়া। আর যেটা বড় আকারে করতে হবে সেটা হচ্ছে মনোসামাজিক যোগাযোগ, সাইকোসোশিয়াল কাউন্সেলিং। এইটা আমরা আমাদের যতগুলো টিভি চ্যানেল আছে, যতগুলো ইন্টারনেটের মাধ্যম আছে মানুষের কাছে পৌঁছাবার, প্রত্যেকেই একটা বড় সময় ধরে এটা থাকতে হবে রাষ্ট্রের এটা আদেশ যে এত পার্সেন্ট সময় আপনারা ব্যয় করবেন মনোসামাজিক যোগাযোগ তৈরি করার জন্য প্রতিটি মানুষের সাথে, পুরুষ নারী শিশু সবার সাথে। এটা পাবলিক ওপিনিয়ন হবে, তারা বলবেন কি কারণে সহিংসতা হয়, কি করলে আমরা সহিংসতা থেকে উত্তরণ পেতে পারি কিংবা সহিংসতা না হওয়ার জন্য ব্যবস্থা নিতে পারি, প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে পারি। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণভাবে অত্যন্ত ভদ্র নম্র এবং তারা শুনতে চান ভালো কথা, কিন্তু ঘরে যখন ঝগড়াটা লেগে যায় তখন সেখানে কেউ নাই যে একটা ভালো কথা বলে তাদেরকে পরামর্শ দেবেন। তারা, আমি দেখেছি, আমরা নারীদের সাথে পুরুষদের সাথে প্রচুর পরিমাণে লাখো লাখো নারী পুরুষের সাথে কাজ করে দেখেছি, যখন আপনি তাদেরকে বোঝাতে পারেন যে একজন নারী একজন পুরুষ কিভাবে মূল্যবান, তাদের কিভাবে রেসপেক্ট করতে হয়, তাদের কাজের মূল্যায়ন করতে হয়, সেটা কিন্তু সব মানুষই পারে, সাধারণ মানুষ আর একটু বেশি পারেন, তাড়াতাড়ি বোঝেন। কাজেই এই বোঝার বুদ্ধিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছানোটা কন্টিনিউ করতে হবে, এটা ছেড়ে দিলে হবে না।
নারী ও শিশু নির্যাতনের বিষয়টির সাথে একটা দেশের অর্থনীতিরও সম্পর্ক রয়েছে। বিশ্বের বেশ কিছু দেশে এর আর্থিক দিকটাও হিসেব করা হয়। বাংলাদেশে কি এ ধরনের কোনো ব্যবস্থা আছে? থাকলে আমাদের অর্থনীতির উপর নারী ও শিশু নির্যাতনের প্রভাব কতটুকু?
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার কারণে আমাদের যে খরচ হয়, ব্যয় হয়, এটা কিন্তু একটা খুবই বড় আকারের। যে সকল দেশ, কানাডা, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশ, তারা হিসাবটা করতে পারে, বিলিয়নস অফ ডলার এর হিসাব আছে নারীর প্রতি সহিংসতার কারণে ক্ষতি হচ্ছে দেশের। বাংলাদেশে সেই ধরনের আসলে কোনো কাজ হয়নি, তবে খুব একটা ছোট্ট কাজ করেছিল কেয়ার নামে একটি সংস্থা। তারা শুধুমাত্র দেখিয়েছিল সহিংসতার কারণে নারী যখন ডাক্তারের কাছে যান ওইটুকুন খরচ হলে তার কি কষ্ট। তাতে আমাদের জিডিপি তখনকার জিডিপি 2% মতন, এটা ধরা করেছিলেন 90s 2000 এরকম সময়। তাহলে শুধু কোনো হিসাব না করে তার মন মানসিকতা, তার কাজ না করতে পারার জন্য অসুস্থতা, অসুস্থ এইসব কোনো বিবেচনায় না নিয়েও 2% জিডিপি কিন্তু খরচ হচ্ছে ভায়োলেন্সিং এক্সপেরিমেন্টের জন্য। এখন ভাবেন যদি আমাদের দেশে 2% ভায়োলেন্স ছিল, এখন যদি সেটা 40% হয়, তাহলে বাংলাদেশ আর্থিকভাবেও কিন্তু প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজে আমরা যখন কোভিড নিয়ে বিজ্ঞজনেরা সকলে মিলে এবং রাষ্ট্র চিন্তা করছি কিভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সচল থাকে এবং অর্থনীতি যাতে ধ্বংসপ্রাপ্ত না হয়, সেজন্য অনেক রকম বুদ্ধি পরামর্শ স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। আমি আমার এটাই অনুরোধ হবে বাংলাদেশে যখনই আমরা কোভিড রিলেটেড ইকোনমিক ইনভেস্টমেন্ট কিংবা কস্ট অ্যানালিসিস করব, সেখানে যেন আমরা ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এন্ড চিলড্রেন এর কস্ট অ্যানালিসিসটা একই সাথে করি, না হলে ইকোনমিক কস্ট অ্যানালিসিসটা সম্পূর্ণ হবে না। এবং এটা একটা রাষ্ট্রকে প্রায়োরিটি নিতে হবে। আমাদের শুরুতে আমাদের প্রধানমন্ত্রী একটি প্রায়োরিটি এরিয়া তৈরি করে দিয়েছিলেন। আমি এখনো সবসময় আমি বলছি অনেকদিন ধরে, আসলে বাংলাদেশের উন্নয়নে সেটা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক উন্নয়নের জন্য এটি বিশেষ অগ্রাধিকার দিতে হবে নারী শিশু সুরক্ষার ব্যাপারে।
নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য রাষ্ট্র মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এবং সর্বোপরি সর্বস্তরের জনগণের সমন্বিত অংশগ্রহণ জরুরি বলে শিবা হাফিজা মনে করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।